জুমার বয়ান 29 জানুয়ারি 2016। বয়ান পেশ করবেন শেখুল হাদিস আরবিল্লাহ আমিরে মোহাম্মদ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকতুল্লাহ আলিয়া।
আলহামদুলিল্লাহ وكفى والصلاة على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المؤمن من أمن الناس على دمائهم وأموالهم والمسلم من سلم المسلمون من لسانه ويده والمجاهد من جاهد نفسه في طاعة الله أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم اور ہے زندگی دوئی بھاوے چلانو جائے ایک تو نیزر مرضی مطابق اور ٹولا اللہ پاکر مرضی مطابق جے مانوش نیزر مرضی مت چلے تو ایر ذمہ دار سے لہا ما کسبت والیہا مکتسبت جا قربے مانوشے جیونے سیٹا منگول ہو لے تو بھالو آدھو بھی کھوتی گور ہوئے تو سید آئی دائی تو تار نیجی کی بہن کرتے ہوئے پوری نتی تاکی بھوک کرتے ہوئے مہان رب العالمین باندہ دے سسٹی کرتا سنتان جنو ہو لے اسیسو جانی نا کی کرتے ہوئے کے بھائی উনি কে ভাই? উনাকে পিছনে নিয়ে বসাও, উনাকে উঠাও ভাই, একদম পিছনে নিয়ে বসাও, দোতলায় পাঠিয়ে দাও। এইখানে এত জোরে জোরে চিৎকার করবেন তো আমি বয়ান করব কিভাবে? হ্যাঁ, দিনী মজলিসের আদব শিখেন নেই, চিৎকার এত জোরে চিৎকার দিলে সেখানে দিনের কথা বলে কেমনে? পিছনে একদম ওখানে বসাই দাও, দোতলা যান, দোতলা চলে যান। আফসোসের বিষয়, পুরা জিন্দগি চলে গেছে, চুল দাড়ি সব সাদা হয়েছে, তো দিনের মজলিসের আদব শিখেন না কেন? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মজলিসে সাহাবারাই করতেন, আল্লাহর নবী বয়ান করতেন, সব দল বাইন্ধা চিৎকার করলে কার কথা কে শুনে? মানুষ কোথার থেকে দিন শিখে কি জানে? আফসোসের বিষয়, নিজেকে কন্ট্রোল করা চাই। সবাই তো দিনের কথা শুনলে দিল মুতাসির হয়। কুরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে ওয়াজাকির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, দিলের কথা শোনাও নিশ্চয়ই ঈমান যার সিনাতে আছে দিলের কথা তার অন্তরকে প্রভাবিত করবে, সে উপকৃত হবে। তো তাই বলে নিজেকে সামলাইতে হয় না, কারো কানতে ইচ্ছা করে, কারো হাসতে ইচ্ছা করে, কারো দৌড় দিতে ইচ্ছা করে, কেউ হাসতে থাকলো, কেউ কানতে থাকলো, চিৎকার দিয়ে গলা ফাটে, কেউ দৌড়াদৌড়ি করতে থাকলো, তো দিনের মজলিসের শৃঙ্খলা আদব রক্ষা হলো কোন জায়গায়? সাহাবায়ে কেরাম তো এতটা ইতমিনানের সাথে শুনতেন যে কারো মাথায় পাখি বসলো সে কোনো খবর নেই, এত ইতমিনান শুনি আমরা, কিন্তু আমলটা করি নিজের জজবার উপরে। জজবার নাম দিন না, দিন তো দিন। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করে। কোথায় তো কথা বলতেছি, একজনই পুরা মজমাকে পরেশান করে ছেড়ে দিছে। আর এটা লোকেরা মনে করে এটা আমার বড় নেকি, বড় বুজুর্গি, বড় আমার জান্নাতের কামাই। কামাই হলো কোথায়? এত বিশৃঙ্খলা সৃষ্টির নাম আখিরাতের কামাই। বহুতই আফসোস, বহুতই আফসোস। এর কারণ একটাই, সেটা হচ্ছে মানুষজন যে বিজ্ঞ ওলামায় দিনের সৌবত থেকে দিন শিখে কম, আবেগ থেকে জজবা থেকে দিন শিখে বেশি, তার পরিণতি এই দাঁড়ায়। আমার শেখ রহমতুল্লাহ আলীর মজলিসে হাজী কামাল সাহেব রহমতুল্লাহ আলীর বাসায় একবার একজন এরকম বিকট চিৎকার, গলা ফাটা, একদম বেউস হয়ে যেতেছে, একদম চিৎকারের ছুটে হজরত বলছেন তাকে বাইরে নিয়ে যাও, যাও বাইরে নাও, বাইরে নিয়ে বসাও। আমার পুরো দিনের কথা বলার মন নষ্ট করে দিছে লোক। এখন সে লোক বাইরে যেতে বললো, এখন বলো কি আমাকে মাফ করে দেন, আমি এরকম করবো না। আপনি তো বেহুশ হয়ে যান কানতে কানতে, এখন করবেন নাকি? কি কথা বুঝেন না? বুঝাগুলো কৃত্রিমতা ছিল এর মধ্যে। তবা করছে সে লোক জীবনের তরে। আরেক লোক সে এরকম চিৎকার দিয়া কানতেছে আর গলা ফাটাইতেছে, হযরতকে উদ্দেশ্য করে কি জানি বলতেছে, বয়ের মূল দোকানে। হযরত ওলা খুব নারাজ হয়েছেন, পরে বলছেন যে আমার খুব কষ্ট হয়েছে এই লোকের বেয়াদবি দেখে, এইরকম ভাবে কথাবার্তা এমন আচরণ করছে যেটা বিদ ঘটে। লোকেরা এটা মনে করে যে ইসলামের জন্য ফেদা হইতেছে। সবগুলো মানুষের দৃষ্টি যেটা থাকবে মোটা কালেমের দিকে, সেটা ওই চিৎকার কার্নেভালার দিকে হয়ে যায়। পরে তখন যখন তাকে বলা হয়েছে বাইর হয়ে যেতে, এখন হাত জোর করে মাপ চাইতেছে। সব মানে এগুলো কৃত্রিমতা, তাকাল্লুফাত, তাসান্নুফাত। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের শাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন যে তাওয়াররাহা কুলুবান, দিল ছিল তাদের পাক সব নূরে একদম পরিপূর্ণ। আমাকা ইলমান, কোরআন হাদিসের ইলম ছিল গভীর থেকে গভীরতর তাদের। আকাল্লাহ তাকাল্লুফান, কৃত্রিমতা তাদের ভিতরে ছিল না, কৃত্রিমতা থেকে মুক্ত তারা। নামাজে কৃত্রিমতা নাই, উজুতে কৃত্রিমতা নাই, জিকিরে কৃত্রিমতা নাই, দোয়া মুরাদাতে কৃত্রিমতা নাই, এবং সে কান্নাকাটিতে কৃত্রিমতা নাই। কৃত্রিমতা মুক্ত ইবাদত বন্দিগি, ইবাদত তো আল্লাহর জন্য। হ্যাঁ, কারো এত দুর্বলতা থাকে সেটাকে কন্ট্রোল করা চাই। হ্যাঁ, অনেক সময় এরকম কান্নাকাটি জোরে আসে, সামাল দিতে কষ্ট, তারপরও সামলানোই কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, এত বেসমজ লোকদেরকে আল্লাহ পাক হেদায়েত নসিব করেন, সমজ নসিব করেন। যাই হোক, আমি বলতেছিলাম যে ভাই, মানুষ দুই কেসে, নিজের মর্জি মতো চলে, আল্লাহ পাকের মর্জি মতো চলে। শিশু যখন জন্ম হয় শিশু কিছুই জানে না, কিছুই বুঝে না, কোনো খবরই থাকে না। আর একটু বড় হলো, এখন বুঝে, কিন্তু বুঝতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, মানে হামাগুড়ি দিয়ে এদিক ওদিক যা, কিন্তু গিয়ে দেখে যে এটা লাল, তুই ওটার মধ্যে হাত মারে, এত সুন্দর, এত আকর্ষণীয়। অত সেটা হচ্ছে আগুন, আর এটার ভিতরে হাত দিলে বা একটু ঝাঁপ দিয়ে পড়লে চুলার আগুনে জ্বলে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, পৃথিবীটা সৃষ্টি করছেন মহান রব্বুল আলামিন, প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে জ্ঞান দিচ্ছেন রব্বুল আলামিন। এই জ্ঞান বিবেক এটার একটা পরিমাণ আছে, এতটুকু পরিমাণ যতটুকু দ্বারা নিজে সে চলতে পারবে, কিন্তু এতটুকু না যে একদম সর্ব বিষয়ে সে হক না হোক বুঝতে পারবে, এতটুকু জ্ঞান মানুষের মাথার মধ্যে নাই। এজন্য আল্লাহ পাক জাল্লা জালালু মানব আলু আসমান থেকে কিতাব নাযিল করছেন, নবী রসুলদেরকে পাঠাইছেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ যারা তাদেরকে নবী রসুল বানায় পাঠাইছেন, যাতে মানুষ আসমানি কিতাবের দিক নির্দেশনার আলোকে জীবনকে নিয়ন্ত্রণ করে, পরিচালিত করে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সোজা জান্নাত পর্যন্ত বসতে পারে। তাহলে এটা প্রমাণিত হলো যে আমার মর্জি মোতাবেক চললে এক্সিডেন্ট হবে। শিশু যেরকম, সে যত বড়ই হোক ধীরে ধীরে বড় হয়, এখন 16 বছর, 18, 20, 25 বছর বয়স, রাত্র 12টা 2টার পরে তাকে খুঁজেই পাওয়া যায় না, বাবা মার ভীষণ টেনশন, গেল কোথায়। এই ছেলে যদি এতটা নিরাপদ বিবেক সম্পন্ন হইতো, এতটা নিরাপদ অনুভূতি সম্পন্ন হইতো যে সে যেখানেই যায় ক্ষতিগ্রস্ত হবে না, তো বাবা মার তাকে নিয়ে টেনশনটা কেন? বাবা মা যদি নিজের সন্তানের ক্ষতি এবং বিপদজনক পরিণতির কারণে টেনশন করেন আর তার থেকে বাঁচানোর ফিকির করেন, তো মহান রব্বুল আলামিন যিনি দয়াময় আমাদের স্রষ্টা, তিনি যে আমাদের সৃষ্টি করলেন আর বান্দা যে কদম কদম বিপদের দিকে পা বাড়াচ্ছে, রব্বুল আলামিন এর থেকে বাঁচানোর কি আল্লাহ পাক জাল্লা জালালু মানাওয়াল ফিকির হয় না? আল্লাহ তাআলার এই বান্দার কল্যাণ এবং মঙ্গলকামিতা নাই? বাবা চায় সন্তানের মঙ্গল, আল্লাহ চান না এই নিজের বান্দার মঙ্গল? আল্লাহর কসম, পুরা দিন, পুরা ইসলাম, পুরা কোরআন, শরীয়তের প্রতিটি বিধান আল্লাহর কসম শুধুই বান্দার মঙ্গলের জন্য, এবং আল্লাহর কসম এতে রব্বুল আলামিনের এক রত্তি পরিমাণ কোন লাভ নেই। সারা দুনিয়া যদি আল্লাহকে না মানে, সবগুলো দলবদ্ধ হবে, কাফের মুরতাদ হয়ে যায়, মুশরিক হয়ে যায়, সারা দুনিয়া মূর্তি পূজা করে, গাছ পূজা, মাছ পূজা করে, সূর্য পূজা করে, আল্লাহকে বাদ দিয়া আল্লাহ পাকের সে রাজত্বে আল্লাহর খোদাইতে কোন ঘাটতি আসবে? যে এত গণতন্ত্রবাদীরা মানে সারা দুনিয়া একত্রিত হয়েছে, সব গণতন্ত্র হলো, আমরা সম্মিলিত ভাবে আল্লাহকে অস্বীকার করলাম, তাতে কি আল্লাহর অস্তিত্বে কোন ক্ষতি হবে? আল্লাহর মর্যাদায় সম্মানে কোন আঘাত হবে? আল্লাহ তো আল্লাহ। হ্যাঁ, যে পূর্ণিমার চাঁদ যখন আকাশে উদয় হয় আর আসমানে চলতে থাকে, তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তখন বিশ্বের এই পূর্ণিমা রাতে বিশ্বের হাজার হাজার লাখ লাখ কুকুররা চিৎকার করতে থাকে, ঘেউ ঘেউ করতে থাকে, দেখলেন পূর্ণিমা রাত্রে এরকম করে কুকুররা, এবং প্রতিবাদ করতে থাকে যে আমরা এই পৃথিবীতে, তুই আবার ওখানে বাদশাহী দেখাচ্ছ কে? তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন এই সারা বিশ্বের কুকুরদের ঘেউর ঘেউর কারণে পূর্ণিমার চাঁদের মর্যাদায় কোনো আঘাত হলো? আলোতে অবস্থানে কোনো কিছুতে কোনো কমতি আসলো? তাহলে সারা দুনিয়ার কুকুরদের চিৎকার আর প্রতিবাদে যদি এই পূর্ণিমার চাঁদের সৌন্দর্য মর্যাদায় কোন রকমের ঘাটতি এবং ক্ষতি না হয়, তো মহান রব্বুল আলামিন যিনি সকলের সবকিছুর স্রষ্টা, সে রব্বুল আলামিনের বিরুদ্ধে সারা দুনিয়া উঁচুতে লাগে, আল্লাহ পাকের তো কিছু আসা যায় না। হ্যাঁ, তিনি তো আল্লাহ আল্লাহ। এবং সূরা ইখলাস যদি আমরা পড়তাম, পড়ি তো আমরা অনুবাদ বই পুস্তক বাজার থেকে কিনা এগুলো পড়ি, আর ইদানিং মুসলমানদের মধ্যে চরিত্র পদে হয়েছে ইসলামের নামে কোন ডক্টর আর পণ্ডিত যদি জাহির হয় তো তাদের কাছ থেকে কিছু জেনারেল শিক্ষিত লোকেরা ইসলাম শিখে, কিন্তু আমরা এই সবক পড়ি নাই। হ্যাঁ, যে আমাদের কোন আলেম উলামা, কোন মুফতি আজম, কোন শাইখুল হাদিস, কোন আল্লামা ইসলামের, কোন শাইখুল ইসলাম, কারো মাথা ব্যথা হলে, কারো সে সিরিয়াস রোগ তো দূরের কথা, মাথায় ব্যথাটুকু হলো আমরা আমাদের চিকিৎসার দায়িত্ব নেই নি, এই চিকিৎসার দায়িত্ব আমরা মনে করি ডাক্তারদের, এই কথা বুঝুন না, এই চিকিৎসার দায়িত্ব এটা ডাক্তারদের, দুনিয়ার কোন শাইখুল ইসলাম, কোন মুফতি আজম, কোন গাউসে আজম দায়িত্ব নেন নাই, পৃথিবীর সবগুলো বিল্ডিং অন্তত যারা আমাদের দিনদার লোক অত অত কমপক্ষে আলেম, তো আমরা তাদের বিল্ডিং করব, এটা অন্যদের করতে দেব না, এই দায়িত্ব আমরা নেই নেই। বরং মসজিদও যদি করার দরকার হয় আর সেখানে যদি কর্মচারীর দরকার হয়, যে মুসলমান কর্মচারী পাওয়া যাচ্ছে না, হিন্দু কর্মচারী নিয়োগ করতে হতো, আমরা দেখছি ওলামায়ে কেরাম হিন্দু কর্মচারীও মসজিদ করার জন্য নিয়োগ করছেন, কি কথা বুঝেন না ভাইয়ারা? কেন দুনিয়ার লাইন যেটা, পার্থিব জগৎ যেটা, এই জ্ঞানে যারা মর্যাদার আসনে আসেন, তো আলেম ওলামারা মনে করেন সেই সম্মান তাদের পাওয়ার যোগ্যতা আছে, অধিকার আছে, কথা বুঝেন না? কিন্তু এই দুনিয়ার লাইনের লোকদের এই জ্ঞানটুকু কেন নাই? দাসনায় জ্ঞান সম্পর্কে আমি অন্ধকারে আছি, আমি অজ্ঞতার অন্ধকারে ডুবে আছি, নিমজ্জিত হয়ে আছি। এক্ষেত্রে এই বিশ্বে এলমদিন কোরআন সুন্নার আলোতে যারা আলোকিত, যাদের জ্ঞান মেধা জীবন কোরআন সুন্নার অকুল অসীম নূরে একদম ডুবা, সেই ওলামায় দিন থেকে আমরা দিন নেব, এই বুঝটুকু মানুষের মধ্যে নাই কেন? আল্লাহর কসম, যারা এই বুঝ থেকে বঞ্চিত তারা হেদায়েতের আলো থেকে বঞ্চিত। কারণ প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বিশ্বাস করে তাদের কানে এই খবর পৌঁছে নাই, যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ফযলাল আলিমি আলাল আবিদ কা ফযলিল কমরি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওকিব, যে পূর্ণিমা রাতে সারা সমস্ত আকাশে যত নক্ষত্ররাজি তারকা মণ্ডলী আছে, এই সমস্ত তারকা মণ্ডলীর উপরে যে পূর্ণিমার চাঁদের মর্তবা যত বড়, সারা বিশ্বের দিনের এলেমওয়ালা হাজারো লাখো কোটি আমলওয়ালা, লাখো কোটি হজওয়ালা উমরাওয়ালা সকল ইবাদতওয়ালাদের চেয়ে একজন আলেমী দিনের মর্যাদা এতটা বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন কি? খেল তামাশা করার জন্য, মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। এমন তো অনেক মৌলভী হিসাবে হাদিসটা বুঝতে পারেন না, বলা হুজুরদের আলেমদের ফজিলত বয়ান করা হয়েছে। আরে ফজিলতের কি বয়ান এখানে? যখন আল্লাহ পাক বললেন যে হে রসুল আপনাকে আমি নবী বানাইছি, নবীর ফজিলত বয়ান হয়েছে এখানে, নবীর পরিচিতি, শুধু ফজিলত না, যে সারা ফজিলতের এই এমন একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা কোন নবীর শুধু ফজিল নবুয়তের ফজিলত না, নবীর নবুয়তের আসন চিনতে বলছেন আল্লাহ পাক সারা বিশ্বের মানুষকে, যে যেটাকে আরেক আয়াতে স্পষ্ট করছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আমি নবী বানাইছি এই জন্য যে সারা বিশ্বের মানুষ তোমাদের পরকাল জীবনকে করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য যা দরকার সবটা তোমরা আমার নবীর নিকট থেকে গ্রহণ করবে, তার থেকে নিবে আর কারো থেকে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানবে, আল্লাহকে মানার তরিকা নবীর নিকট থেকে শিখবে। শুনতেছেন ভাইয়ারা, এই আয়াত কি আপনাদের কারো মনে আছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তারপরে কি? জোরে বলো ওয়াউলিল আমরি মিনকুম। এটা কি তোমার বাপের বাড়ির সম্পদ না আমার বাপের বাড়ির সম্পদ? কোরআনের আয়াত, এখানে তো কারো বক্তৃতা নাই, কারো ভাষণ নাই, কারো মতামত নাই, কারো জজবা নাই, আবেগ নাই, খুদ কোরআনে রব্বুল আলামিন বলছেন আমাকে মানো, আল্লাহকে মানো, আমার রসূলকে মানো, উলুল আমর মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদেরকে মানো। তোমাদের মধ্যে যারা উলুল আমর কি? আল আমর, এই আয়াতের তরজমা বুঝতে আরেকটা হাদিস শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, আমার এই আমর এর ভিতরে যারা এই আমরের মধ্যে যা নাই সামিল করলো ওই জিনিস, ফাওয়া রদ্দুন, সেটা অগ্রহণযোগ্য, সেটা প্রত্যাখ্যানযোগ্য। সেখানে আমর মানে কি? দিন। ফি আমরিনা, আমর শব্দ বহু অর্থে ব্যবহার হয়। আমর মানে নির্দেশ, আমর মানে বস্তু। কুল রুহু মিন আমরি রব্বি, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন হে রসুল, ওরা জিজ্ঞেস করে রুহ কি, আপনি বলে দেন রুহ আমার একটা আমর, মানে আমার একটা স্পেশাল ক্ষমতা, কুদরত। এটা কি কথা বুঝুন? সেখানে আমর মানে নির্দেশ না, নির্দেশনা না। এখানে এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক যে বলছেন তোমরা আল্লাহকে মানবে, রসুলকে মানবে, তোমাদের মধ্যে যারা উলুল আমর আমরওয়ালা তাদেরকে মানবে, মানে আমার দিন যাদের কাছে অক্ষত এবং দিনের ব্যাপক এলম যাদের কাছে মজুদ তাদেরকে মানবে তোমরা। প্রশ্ন হলো, এখানে লক্ষণীয় বিষয়, আপনারা সমঝদার লোক, দিনের পথে হাঁটেন, দিন নিয়ে ছুটাছুটি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে বলছেন যে তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু বাদি মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আমি তোমাদের নিকট দুইটা সম্পদ, আমরাইন, এখানে দুই আমর, আমি দুই আমর রেখে গেলাম। এখানে আমর কি? দুই মহা সম্পদ রেখে গেলাম। এখানে আমরাইন মানে আমরুন মানে একটা একটা আমর, আর আমরাইন মানে দুইটা। আমি দুই আমর রেখে গেলাম, দুই আমর কি? দুই মহা সম্পদ, দুই দিক নির্দেশনার এই যে মস্ত বড় ভান্ডার, আলোক ভান্ডার রেখে গেলাম। তোমরা এই দুই জিনিসকে ধরলে তোমরা কোশ্চিন কালো পথ হারাবে না, হেদায়েত থেকে বিচ্যুত হবে না। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা তোমাদের নবীর জীবন আদর্শ সুন্নাহ। এখানে তো দুইটার কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক, আল্লাহ আল্লাহর নবী দুইজনের কথা মিল থাকবে না? তো আল্লাহ বল, আল্লাহর নবী বলেন দুই জিনিস, আর আল্লাহ পাক বলেন তিন জিনিস একসঙ্গে। আতিউল্লাহ, আল্লাহকে মানবা, হ্যাঁ, ও আতিউর রাসূল, রাসূলকে মানবা, ও উলুল আমরি মিনকুম, উলুল আমরকে মানবা, একসঙ্গে তিনটা হলো। তো কেন যে উলুল আমর বুঝতে হবে তাহলে ব্যাপারটাকে? মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করেছেন উলুল আমর মানে উলুল ইলমি ওয়াল ফিকহ, যারা আল্লাহর কোরআন এবং এই পুরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনের ইলম ওয়ালা, কোরআন সুন্নার আসমানি কিতাবের আসমানি এলমের ওহি এবং বুঝ, এর ব্যাখ্যা বিশ্লেষণ, এর আলোকে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা যে উলামায়ে দ্বীনের আছে, তোমরা তাদেরকে মানবা। তাদেরকে মানলেই, তাদের এলমের আলোকে যদি চলো, তবেই আল্লাহ রসুলকে মানা হবে। কিন্তু বিশ্বের মুসলমানরা অতি আবেগী, অতি উৎসাহীরা, এখন মনে করতেছে যে ইসলামের ডক্টর সাহেব আর বুদ্ধিজীবীদেরকে মানলে আমরা বড় কামিয়াব। প্রিয় বন্ধুরা, এ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেই এর আমাদের তো হিসাব কিতাব হবে। রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, প্রতিটি আয়াত কোরআনে পাকের, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি হাদিস শরীফ তো সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েত ছিল, দিক নির্দেশনা ছিল, এর আলোকে জীবন গড়ছে কতটুকুই বলো। বলে হ্যাঁ আমি তো ইসলামী ডক্টর সাহেবের কথা মানছি, তো আল্লাহ পাক বলবেন যে আমি তো উলামাদেরকে মানতে বলছি, আমি তো ডক্টরদেরকে মানতে বলি না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদি উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদি ডক্টরুন, নিঃসন্দেহে আল্লাহকে জানেন এবং যথাযথ জানেন এবং মানেন ভাল্লার হয়ে কাপের ডক্টর সাহেবরা। এটা ইসলামের ডক্টরদের কথা তো নাই, এখানে তো উলামায় দ্বীনের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানায় ডক্টরদের কি অস্তিত্ব ছিল, বুদ্ধিজীবীদের কি অস্তিত্ব ছিল? এখানে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, না হয় তার সাহাবায়ে কেরাম, আর তো কেউ নাই। সেখানে ডক্টরদের অস্তিত্ব কোথায় ছিল, পণ্ডিতদের অস্তিত্ব কোথায় ছিল, গবেষকদের অস্তিত্ব কোথায় ছিল? আল্লাহ পাক তখন আয়াত নাযিল করেছেন, আমার দ্বীন বুঝেন, আমি আল্লাহকে ভয় করেন তো এই উলামায়ে দ্বীন। ব্যাপক এলমে দিন সকলের ছিল না, এজন্য সাহাবিদের মধ্যে যারা ওলামায় দিন ছিলেন তো সব সাহাবারা ওই ওলামা সাহাবিদের শরণাপন্ন হইতেন। মদিনা শরীফে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভিড় করতে থাকতেন সাহাবায়ে কেরাম তার নিকট থেকে মসলা মাসায়েল জানার জন্য। আজকে উম্মত গোমরাহ হচ্ছে, পথ হারাচ্ছে, বিভ্রান্তি শিকার হচ্ছে, আল্লাহর কসমে একটা মাত্র কোরআনের হেদায়ত থেকে নিজেদেরকে বঞ্চিত এবং বিচ্যুত করার কারণে, যে উলামায়ে দ্বীন থেকে তারা দূরে। আর উলামায়ে দ্বীনের ভিতরে কিছুটা এরকম অনেক সময় দেখা যায় যে উলামাদের মধ্যে পরস্পর বিভিন্নতা, মত পার্থক্য ইত্যাদি, এগুলোকে আমরা একটা সুযোগ বানাই তাদের থেকে দূরে থাকার জন্য। এটা তো আজকে থেকে না, সেই সাহাবাদের জমানা, তাবিন তাবে তাবিনের জমানা থেকেই ওলামাদের মধ্যে মত পার্থক্য এবং বিভিন্নতা ছিল। কিন্তু ওলামাদের পারস্পরিক বিভিন্নতা এবং মত পার্থক্য সত্ত্বেও কখনোই কোনো আলেম তো বলেন নাই আমি নামাজ ছয় অক্ত ঘোষণা করলাম, অথবা আমি নামাজ ছয় অক্তর জায়গায় পাঁচ অক্তর জায়গায় এক অক্ত কমায় দিলাম, আমার উম্মত খালি এক অক্ত চার অক্ত পড়লে বা দুই অক্ত পড়লে হবে, এরকম কি বলছেন কোন উলামায়ে দিন? যে কোন আলেম বলছিলেন যে সুদ হালাল করে দিলাম, অথবা সুদের অর্ধেকটা আমি মাফ করে দিলাম, বলছিলেন কোন আলেমের দিন? তার মানে উলামাদের মত পার্থক্য তাদের নিজের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু দ্বীনের মসলা মাসায়েল শরীয়তের আকাম ও বিধানের ক্ষেত্রে সমস্ত উলামায়ে দ্বীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব হিসাবেই দায়িত্ব পালন করেন। এই একটা মারাত্মক ক্ষেত্রে মানুষ বড় বিভ্রান্তির এবং শিকার। মানুষ মনে করে যে ওলামারা বিভিন্ন মত পার্থক্যওয়ালা, কোন আলেম রাজনীতি করেন, কোন আলেম রাজনীতি করেন না, কোন আলেম গরম বক্তৃতা করেন, কোনজনের ঠান্ডা বক্তৃতা করেন ইত্যাদি ইত্যাদি, অথবা দুই আলেমের ভিতরে মিল মহব্বত একটু কম, মিল মহব্বত একটু কম, ফতোয়া জিজ্ঞেস করলে মস্তা সহি বলে। একজনে বললো যে নামাজের ভিতরে আমার হাওয়া খারিজ হয়েছে, তো কোন আলেম বলবেন যে হ্যাঁ ওনার তো নামাজ ফাসেদ, নামাজ নষ্ট আবার করতে হবে। আরেক আলেম যে এই লোক যার একদম পাকা পুরানা ষাট বৎসরের মুড়ি, তিনি বললেন তোর নামাজে হাওয়া বাইরে হলো উজু যায় না, নামাজ ঠিক আছে, তোর নামাজ আর পড়া লাগবে না। এটা কি কোনো আলেম দিন বলবে? আমার প্রিয় বন্ধুরা, তাহলে বোঝা গেল আলেমদের মধ্যে মত পার্থক্য এবং বিভিন্নতা আছে বলে আমরা যে আলেমদের থেকে দূরে থাকার একটা বাহানা বানাই, এটা নিঃসন্দেহে শয়তানের একটা ভয়ঙ্কর ধোঁকা। অনেক ডাক্তার আছেন আপনি পছন্দ করেন না, হ্যাঁ বিশেষ করে যারা নাকি ইহুদি খ্রিস্টানের দেশে থাকেন, হ্যাঁ অস্ট্রেলিয়াতে থাকেন, ইউরোপে থাকেন, এভাবে আমেরিকাতে থাকেন বা আফ্রিকাতে থাকেন, ওখানে ইহুদি খ্রিস্টান বেশি, তো মুসলমানের সংখ্যা সেখানে কম। মুসলমানরা যখন বিপদে পড়ে হসপিটালে যায় না, ডাক্তারের চিকিৎসা নেয় না, কিন্তু সেই ডাক্তারকে সে কি পছন্দ করে? সে তো মনে করে যে ইনি মুসলমানই না, তাকে পছন্দ করার কথা না, তার চাল চলন। অথবা যদি জানতে পারলো এই ডাক্তার এই নারীদের সঙ্গে বেলেল্লাপনা করে, নারীদের সঙ্গে একদম উশৃঙ্খল তার জীবন, অথবা সে মদও খাইতে থাকে, একটু আগে মদ খেয়ে আসছে, এইসব চিন্তা সেখানে না, যে এখানের জনগণ তাকে বিশ্বস্ত নির্ভরযোগ্য ডাক্তার মনে করে কি না, বলে হ্যাঁ খুব বিজ্ঞ ডাক্তার, উচ্চ মানের ডাক্তার, সব রোগীরা তার কাছ থেকে উপকৃত হয়, হোক সে খ্রিস্টানদের কোন প্রধান, কিন্তু সেখানে যাবে না মুফতি সাহেব, শেখুল হাদিস সাহেব, খতিব সাহেব, কেন? যেখানে আমার চিকিৎসার দরকার। আলেমদের মতের বিভিন্নতাকে একটা বাহানা বানায় ইসলাম থেকে দূরে থাকা, আমরা যাই কোথায় আলেমরাই তো বিভিন্ন মত পথে, সর্বযুগে আলেমদের বিভিন্নতা ছিল, কেউ শাফি ছিল, কেউ হানাফি ছিল, কেউ হাম্বলি ছিল, কেউ মালিকি ছিল, কি কথা বুঝেন নাই, বিভিন্নতা সর্বযুগেই ছিল কম বেশি মাত্রায়, কিন্তু পশ্চিম কালো এমনটা তো হয় না। ওলামায় দীন শরীয়তের বিধানকে পাল্টে দিয়েছেন, বিকৃত করে দিয়েছেন, যেটা করছিল ইহুদি খ্রিস্টানদের পণ্ডিতরা, ইহুদি আলেমরা এবং খ্রিস্টান আলেমরা তাদের আসমানি কিতাব ইঞ্জিল এবং তাওরাতকে বিকৃত করে ফেলছিল। কিন্তু ওলামায় দীন কোরআনে পাকের একটা অক্ষরেরও পশ্চিম কালো পরিবর্তন করেন নাই, কি কথা বুঝেন না ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাইরা, তো এই জন্য একদম নিজের মর্জি মোতাবেক চলা, আর একটা হচ্ছে আল্লাহর মর্জি মোতাবেক চলা। আল্লাহর মর্জি বা আল্লাহর মর্জির অধীন যে বান্দা নিজের মর্জিকে ফানা করে, আমার মর্জি না, আমার আল্লাহর মর্জি এবং পছন্দ, আল্লাহর পছন্দ, সে কামিয়াব, সে দুনিয়াতেও সম্মানিত, সে পরকালেও সম্মানিত। লিল্লাহি ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালি মুমিনিন, ইজ্জত তো আল্লাহ পাকের হাতে, হ্যাঁ, ইজ্জত আল্লাহর রসুলের জন্য, ইজ্জত আল্লাহ রসুলের প্রতি ঈমান ওয়ালাদের জন্য। ঈমান মানুষকে ইজ্জত ওয়ালা মানে, এতটা ইজ্জত ওয়ালা যে জান্নাতে যখন যায় সে দুনিয়ার জীবনে বেসুমার ফেরেশতারা মুমিনের খেদমতে মজবুর, বেসুমার ফেরেশতা। হ্যাঁ, এক হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি যায়রান আখাহু সাইয়াহু সাবউন আলফ মালাক কুল্লুহুম ইসাল্লুন আলাইহি আল্লাহুম্মা ফির লাহু আল্লাহুম্মা ইরহামহু। এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ঘর থেকে বের হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুমিন তার ঈমানই এই আমলটার কারণে ফেরেশতারা তাকে এতটা সম্মান করেন যে আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা তাকে সঙ্গ দিতে দিতে সম্মান করতে করতে রাস্তা পর চলতে থাকেন। সাইয়াহু, সাইয়াহু শব্দটা বুঝেন, হ্যাঁ, যে কোন বিশিষ্ট ব্যক্তি, কোন মর্যাদা সম্পন্ন বিদেশি মেহমান, কোন বিদেশি রাষ্ট্রপতি, বিদেশের কোন মন্ত্রী যখন আমাদের দেশে আসেন, তো তাকে বিদায় করার সময় যে গাড়িতে উঠে যান আপনি, এরকম কি হয়? তার সম্মানার্থে তাকে সঙ্গ দেওয়ার জন্য তার সঙ্গে অনেক দূর পর্যন্ত যাওয়া লাগে, এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছতে হয় কিনা, এইটাকে আরবিতে বলে সাইয়াহ, হ্যাঁ, মুসায়াত করা, তাকে তার সম্মানার্থে তাকে সঙ্গ দেওয়া, এটার নাম সাইয়াহ, খালি সঙ্গ দেওয়া না, তার সম্মান এবং মর্যাদার জন্য তার সঙ্গে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুমিন যার এক মুমিনের সঙ্গে সাক্ষাৎ করতে রওনা হচ্ছে, রওনা হলো, আল্লাহ পাকের নিকট এত উচ্চ মর্যাদাশীল সে যে কোনো মানুষ না, কোন মিনিস্টার না, প্রেসিডেন্ট না, বাদশাহ না, আল্লাহ পাক নূরের 70,000 ফেরেশতা তাকে সম্মান করতে করতে সঙ্গ দিয়া ওই পুরো রাস্তা চলতে থাকে। এবং শুধু তা না, কুল্লুহুম ইউসাল্লুন আলাইহি, এই 70,000 ফেরেশতা সকলেই সম্মিলিত ভাবে দোয়া করতেই থাকেন পুরো রাস্তা ভর এই মুমিন বান্দার জন্য। যে কি দোয়া? আল্লাহুম্মা ফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ এত বড় উচ্চ আমলওয়ালা, আপনি তাকে মাফ করে দিয়া রহমতের পাত্র বানাইয়া দেন। রহমতের পাত্র বানানো মানে আপনি তার জন্য জান্নাতের দ্বার খুলে দেন। এইটুকু আমলের জন্য এত বড় মর্যাদা। প্রিয় বন্ধুরা, এতে প্রমাণিত আল্লাহর কসম, ঈমান এবং ঈমানি আমল মানুষকে কত বড় ইজ্জতওয়ালা বানায়। সে দ্বারাকে জমিনে বন্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে বান্দা যখন যে সবচেয়ে বেশি নিচুতা আল্লাহ পাকের সামনে প্রদর্শন করে, প্রকাশ করে, আমি ছোট, আমি তুচ্ছ, আমি নিচু, আমি তোমার সামনে কদম রাখলে আমি শান্তি পাই, আরাম পাই, আমার সম্মান বাড়ে, আল্লাহ পাক ওই মাথাকে সারা বিশ্বের সব সিংহাসনের অধিপতির চেয়েও অধিক মর্যাদাশীল বানায় দেন। আকরামু মা ইয়াকুনু আব্দু মিন রাব্বিহি ওয়া সাজিদ মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর জন্য যে ছোট হয়, নিচু হয়, আল্লাহ পাক তাকে উর্ধে উঠান, সর্বোচ্চ মর্যাদা তাকে দান করে। রাফাহুল্লাহর অর্থ তো সর্বোচ্চ মর্যাদার অধিকারী বানান। সেজদা, সেজদা বাধ্যত মানুষ নিচু হয়, কিন্তু আল্লাহর কসম এই আল্লাহর সামনে সেজদার দ্বারা এই নিচু হওয়ার দ্বারা সে সবচেয়ে বেশি উঁচু হয়। সারা জীবনের আমলওয়ালা ইবাদতওয়ালা, সারা জীবনের হাজার লাখ কোটি বেসুমার মারেফতওয়ালা, ইবলিস সে আজাজিল নাম ছিল, সারা জীবন এত ইবাদত সত্ত্বেও একটা সেজদা আল্লাহ পাকের নির্দেশে করতে অস্বীকার করলে, একবার নিচু হওয়াকে অস্বীকার করলে আল্লাহ পাক তাকে মরদুদ বানায় দিছে, যা মর গিয়া ধ্বংস হওয়া বরবাদ হোক। শুনতেছেন মার বোঝা গেল যে লাখ কোটি ইবাদত মানুষ করুক আল্লাহ পাকের মোহতাজ না, আল্লাহ পাকের আমরা মোহতাজ, আমরা সবকিছুর জন্য তার কাছে মোহতাজ। হ্যাঁ, আমরা আমরা শুধু জান্নাতের জন্যই মোহতাজ না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যই মোহতাজ না, আল্লাহর কসম এই এক লোকমা ভাতের জন্য মোহতাজ, ভাতের এক একটা দানার জন্য মোহতাজ, এক ফোঁটা পানির জন্য মোহতাজ। এক ফোঁটা পানি না পাইলে মানুষ মরবে কিনা? একবার সফরের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে পানির কষ্টে কাতরাইতেছেন, কোন পানি নাই, পান করার পানি নাই, উজু গোসলের তো পানি নাই, মরুভূমির এলাকা অতিক্রম করতে হলে উটের পিঠে আরোহণ করা ছাড়া গতি নাই, কারণ এত এত বিশাল দিগন্ত অতিক্রম করা দুরূহ ব্যাপার। কথা বুঝলেন নাই তো, উট গুলোর পিঠে উঠতে হবে, উটেরা যদি পানি না পায় তো ওরা চলবে কেমনে, উট গুলো অচল হয়ে গেছে। এক সাহাবি গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নাই, কারোর কাছেই পানি নেই, বললেন যে একজনের কাছে সামান্য একটু পানি আছে, অল্প একটু পানি, আচ্ছা তো বললেন যে একটা বড় পাত্রের মধ্যে ওই ওই পানিটুকু নিয়ে আস, একটুখানি পানি, তো একটা পাত্রের মধ্যে ওই পানিটুকু নিয়ে এসে রাখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র হাত মোবারক পানির উপর রাখছেন ওই পাত্রের মধ্যে, বস ভিতর নিচের থেকে উথলে উঠতে থাকছে পানি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিল, আল্লাহ তাকে নবী মানান, তার তার নিজ আল্লাহ পাক সে নবীকে ক্ষমতা দিয়ে দেন না মুজিজা ঘটানোর জন্য। এই ভুলের মধ্যে না থাকি আমরা, কোন ওলি আল্লাহ নিজ থেকে অলৌকিক ঘটনা ঘটানোর আদৌ কোন ক্ষমতা রাখেন না, এটাই ফাইনাল চূড়ান্ত সত্য। এটা যারা জানে না বা এটা বিপরীত ধারণা রাখে তারা অজ্ঞতার শিকার। শুনতেছেন ভাইরা, ইসলামের ইসলামের শিক্ষা এটি, কোন ওলি কারামত সংগঠিত করার ক্ষমতা সম্পন্ন আদৌ নন, তিল মাত্র নন, এবং কোন ওলি মুজিজা সংগঠিত করার ক্ষমতা সম্পন্ন নন। নবীর হাতে নবীর জীবনে অলৌকিক ঘটনাবলী সবটাই আজ একদম আদ্যপান্ত এই ঘটান সিরফ কুদরতওয়ালা মহান রব্বুল আলামিন নিজ কুদরত বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতুল্লাহ আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য আপনাকে রহমতই রহমত বানায় পাঠাইছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বেশুমার মুজিজা সংঘটিত হয়েছিল, তিনি হাত রাখলেন, হাত মুবারক রাখতে পানি উঠলে উঠতে থাকলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পানি পানি থেকে নিয়ে নিয়ে সকলে নিজের পিপাসা নিবারণ করলেন, উজু করলেন, গোসল করলেন, পানি সংগ্রহ করলেন, জমা করলেন, এর উটদেরকে খাওয়াইলেন, খুব মাশাআল্লাহ ইতমিনান দেখলেন, দেখলেন তাকায় যে সকলের হয়ে গেছে, তারপরে তিনি হাত মুবারক উঠেছেন সেখান থেকে। এ তো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের শান এমন ছিল যে সাহাবীদের জীবনে আজীব আজীব বিস্ময়কর ঘটনাবলী ঘটত নবীর গোলামীর বরকতে। আল্লাহর কসম নবীর গোলামি মানুষকে কারামতওয়ালা বানায়, মর্যাদাওয়ালা বানায়, রাজা বাদশাহদের চেয়ে উচ্চ মর্যাদাওয়ালা বানায়। হ্যাঁ, সিংহাসনে বসলে সে মর্যাদা বলা হয় না, আল্লাহর নবীর গোলামি যে করে আল্লাহর কসম সারা জাহানের বাদশাহদের চেয়ে অনেক বড় বেশি মর্যাদা বলা হয়েছে। খুদরা তে জো রাহ পর রুকে হাদি বন গায়ে ক্যা নজর থি জিসনে মুদ্দো কো মসিহা কর দিয়া। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি সাহাবায়ে কেরামকে কোথায় নিয়ে উঠেছে, যাদেরকে দুনিয়ার কেউ জিজ্ঞাসাই করতো না, যাদের নামই শুনতে পারতো না মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অবস্থা ছিল তার, দুর্ধর্ষ এক ব্যক্তি, কিন্তু ইসলামের বরকতে সারা বিশ্বের মানুষের নজরে তিনি এতটা শ্রদ্ধার পাত্র হয়ে গেছেন। শুনতেছেন ভাইরা? হ্যাঁ, আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবি সম্পর্কে আল বিদা ওয়া নিহা কিতাবের মধ্যে ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে তিনি সাহাবায়ে কেরাম সাথীরা বললেন যে সাহাবী তিনি বললেন যে পানি নেই, পানির কষ্ট, উজু গোসল এবং পানি পিপাসা মিটানো, উটদের খাওয়ানো ইত্যাদি। তিনি বললেন আজান দাও, ফজর আজান হলো, তিনি ইমাম হলেন, নামাজ পড়াইলেন, দোয়া আরম্ভ করলেন একদম সম্মিলিত ভাবে, ফজর ফরজ নামাজের পর তিনি দোয়া আরম্ভ করলেন, দোয়ার এত লম্বা দোয়া, দোয়া করতেই আছেন করতেই আছেন, একটু করে পর তাকায় দেখেন ওইদিকে যে কোনো আশপাশে কোনো পানি বাইরে এলো কিনা, এতটা ইয়াকিনের সাথে দোয়া যে পানি আসবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উদুল্লাহ ওয়া আনতুম মুকরুন বিল ইজাবা, তোমরা দোয়া করবে এইভাবে কবুলিয়তের একদম ইয়াকিনের সাথে, কবুল হবে। সাহাবীদের ইয়াকিন কিরকম ছিল? সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ, আজিম মামলা। তিনি পরে দেখলেন যে এখনো পানির কোনো খবর আসে নাই, তিনি দোয়া করতেই আছেন করতেই আছেন, পুরা ভজমা দোয়া করতেছে। এই করতে করতে বেলা উদয় হয়ে গেছে, অনেকটুকু বেলা উদয় হয়েছে, এখনো খবর আসে নাই, তিনি দোয়া ছাড়তেছেন না, দোয়া করতেই আছেন। আর জনাব অনেকক্ষণ পরে দেখা গেল একটু দূরে তো জানতে চাইলেন কি, বললেন যে হযরত সেখানে যে পানির একটা একদম পুকুর পয়দা হয়ে গেছে, গাদিরুন, এক পানির পুকুর পয়দা হয়ে গেছে, শুনতেছেন ভাইরা? বস তিনি তখন দোয়া খতম করলেন যে ভাই আল্লাহ পাক কবুল করছে, চলো এখন পানি পান করি, চাইছিলাম তো পাইছে। গেলেন গিয়া দেখলেন বিশাল এরকম এক পুকুর তৈরি হয়ে গেছে, শুনতেছেন ভাইরা? যেদিন ওহী নাযিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা পর্বতে, হেরা পর্বতের গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী আসলো, এক বর্ণনা মোতাবেক তো সেদিন, কিন্তু আরেক বর্ণনা একদম স্পষ্ট আছে পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকি নিয়ে বললেন যে আসো তোমারে দেখাবো। গিয়া দেখলেন যে এমন এক জায়গা, মরুভূমির এক জায়গা যেখানে কোনো পুকুর টুকুর তো নাই, ঝর্ণা প্রবাহিত হচ্ছে জমিনের উপরে। বললেন কি ব্যাপার? বললেন যে এখানে জিবিল আম যে গতকাল আসছিলেন তা আমাকে বললেন কি যে চলো, তো পরে এই নিজের পায়ের গোড়ালি দিয়ে এক শক্ত আঘাত করলেন জমিনের উপরে, পাথরের উপরে, সেখান থেকে ঝর্ণা প্রবাহিত হয়েছে। আর সেই পানিতে আমাকে তিনি উজু করলেন, আমাকে উজু করতে বললেন, তিনি দুই আঘাত করলেন, আমাকে দুই আঘাত পড়তে বললেন, চলো তুমি উজু করো, তুমিও নামাজ পড়ো। ফের হযরত খাদিজা উজু করলেন এবং নামাজ ধরলেন। হ্যাঁ, সে ওহির শুরু থেকে ইসলামের প্রথম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই বক্ত নামাজ আদায় করতেন, ফজর এবং আসর, ফজরের দুই রাকাত, আসরের দুই রাকাত। নামাজ শুরু হয়েছিল প্রথম সব বক্ত নামাজ দুই রাকাত দুই রাকাত, পরে বর্ধিত হয়ে এটা চার রাকাত তিন রাকাত ইত্যাদি হয়েছে। কথা বুঝেন না ভাই? আল্লাহ পাকের শান কি, আমার প্রিয় বন্ধুরা, ইমান এবং ইসলাম এবং সুন্নতের জীবন মানুষকে ইজ্জতওয়ালা বানায়, বরকতওয়ালা বানায়, রহমতওয়ালা বানায়, কারামতওয়ালা বানায়, মর্যাদাওয়ালা বানায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এজন্য আল্লাহ পাক আমাদেরকে যে দীন ইমান ইসলাম দান করছে আমরা শুকরিয়া আদায় করি, আমরা কৃতজ্ঞ। রাজিতু বিল্লাহ রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া মুহাম্মাদুর রাসূল। হে আল্লাহ, ইসলামের উপর আমরা খুব খুশি, হে আল্লাহ আপনাকে, আপনার প্রতি আমরা খুব খুশি, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা খুব খুশি, আমরা উৎসর্গিত, আমাদের জীবন এবং জীবনের সবকিছু উৎসর্গিত। তো সারি ইলা মাগফিরাতি মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ছুটো, ছুটতেই থাকো, ছুটতেই থাকো, আগে বাড়তেই থাকো জান্নাতের পথে, মাগফিরাতের পথে, রহমতের পথে। আল্লাহ সেই পথে আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ঘরওয়ালাদেরকে, আমাদের সকল আত্মীয় স্বজনকে, তমাম মুসলমানদেরকে আল্লাহ কবুল করেন, কাফের মুশরিকদেরকে ঈমান কবুলের তৌফিক দান করেন। বাস ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।